স্বামীর বাবা মাকে কিভাবে সম্বোধন করতে হবে। হ্যাঁ, সুন্দর কোশ্চিন। আসলে স্বামীর বাবা মা সম্মানগত দিক দিয়ে তারা বাবা মার মর্যাদাশীল, সম্মানগত দিক দিয়ে, কিন্তু ঔরস্যের দিক দিয়ে কিন্তু তারা বাবা মার মর্যাদাশীল না। অনুরূপভাবে স্ত্রীর বাবা মা যারা আছে, অর্থাৎ এক কথায় শ্বশুর শাশুড়ি, সেটা স্বামীর শ্বশুর শাশুড়ি হোক, স্ত্রীর শ্বশুর শাশুড়ি হোক, তারা মর্যাদাগত দিক দিয়ে হলো স্বামী হোক স্ত্রী হোক, তাদের ঔরস্যজাত পিতামাতা, তাদের জন্মদাতা পিতামাতার মতো নন মর্যাদাগত দিক দিয়ে, কিন্তু তারা সম্মানের দিক দিয়ে, বিধানগত দিক দিয়ে যদি নাকি সেটি না থাকে, কিন্তু কিছু কিছু বিধান দিক দিয়ে, কিছু কিছু মর্যাদার দিক দিয়ে তারা হলো পিতামাতার মতোই। এই জন্য যেহেতু পিতামাতার সঙ্গে পর্দার বিধান নাই, শ্বশুরের সঙ্গেও পর্দার বিধান নাই, পর্দার বিধান নাই, কারণ পুত্রবধূ যদিও তালাক হয়ে যায়, নিজের পুত্রবধূ শ্বশুরের জন্য মৃত্যু অবধি পর্যন্ত বিয়ে তার জন্য হারাম হয়ে যায়, শ্বশুর কখনোই বিয়ে করতে পারে না, এই জন্য তার সঙ্গে পর্দার হলো বিধান নাই। পর্দার যেহেতু বিধান নাই, এই হেতু আর সম্মানগত দিক দিয়ে তাকে যদি বাবা বলে মা বলে ডাকেন, এটা কোনো শরীয়তে দোষ নাই। আরেকটা প্রশ্ন আছে, তেমনিভাবে জামাইকে তার শাশুড়ি জন্ম দেননি, সুন্দর কোশ্চিন, একই কোশ্চিন তো, জিনিসটা ক্লিয়ার, বুঝতে পেরেছেন যে শরীয়তের কিছু বিধান আছে, জামাইয়ের সঙ্গেও শাশুড়ির কোনো পর্দা নাই, জামার সঙ্গে শাশুড়ির কখনো পর্দা করা লাগবে না, সেই জন্য মর্যাদাগত দিক দিয়ে কিছু বিধানগত দিক দিয়ে মায়ের মতো, মায়ের মতো হেতু যদি তাকে যদি মা বলে ডাকে, এটা শরীয়তে নিষেধাজ্ঞা জারি করেনি। শিয়াদের মাঝে সুন্দর কোশ্চিন, শিয়াদের হলো মৌলিক টার্গেট হলো উম্মতের মধ্যে তিনজন ব্যক্তি, যে সুরায় নূরে যে প্রশ্ন করেছেন, সুরায় নূরে যে হযরত আয়েশার পবিত্রতাকে বর্ণনা করা হয়েছে, শিয়ারা কি সেটা মানে কি না। দেখেন শিয়াদের মাঝে মৌলিকভাবে ১২টা গ্রুপ, তার মাঝে একটি গ্রুপ আছে, সেটি হলো জায়দিয়া বলা হয়। জায়দিয়া তাদের আকিদা বিশ্বাস এটা ক্লোজ টু দ্য সুন্নি, এই গ্রুপকে কখনোই ইসলামের গণ্ডির থেকে বের করা যায় না, যেহেতু ক্লোজ, এদের সংখ্যা বড় নগণ্য। আর সবচেয়ে মারাত্মক হলো ইমামিয়া গ্রুপ, ইমামিয়া গ্রুপের মাঝ এদের কোরআন নিয়ে তাদের মতবাদ আছে, সাহাবাই কেরামের নিয়ে মতবাদ, তার মাঝে ইমামিয়াদের মেইন টার্গেট হলো তিনজন ব্যক্তি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আয়েশা সিদ্দিকা। এই তিনজনকে তারা কোনোভাবেই মানতে পারে না, এবং তাদের বিশ্বাস প্রাথমিক পর্যায়ে প্রথম দুই খলিফা মুসলমান থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুই বান্দা পরবর্তী অবস্থায় ইমান নিয়ে কবরে যেতে পারে নাই, কারণ আলীর কাছ থেকে জোর করে খিলাফত ছিনিয়ে নিয়েছে এই দুজন। এই জন্য অধিকাংশ শিয়া তারা যখন রওজায় আথারের পাশ দিয়ে হাঁটে, খুব একটা বেশি রওজাতে যায় না, আপনারা হজে গেলে দেখবেন হুজুরকে সালাম দেয় তারা, কিন্তু হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দেন না তারা, এবং তারা গিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরকে সম্বোধন করে জান্নাতুল বাকির সামনে জড়ো হয়ে শুধু কান্দাকাটি করে আর হলো বিভিন্ন কবিতা গায়, কিন্তু রওজায়ে আথারের দিকে তারা আসে না, কারণ এই দুই বড় খলিফা থাকার কারণে। মেইন পয়েন্টটা হলো এখান থেকে হলো শুরু হয়েছে, এবং কোরআন সম্পর্কেও তাদের আকিদা বিশ্বাস ইসলামী আকিদার অনুরূপ না, এবং এই ১২ জন ইমামিয়া, এই জন ইমামিয়া গ্রুপ এই জন্য বলা হয়, তাদের বিশ্বাস হলো নবীর উপর যেমন ওহি আসে, এই ১২ জন ইমামের উপরে ওহি আসে, ওহি আসত, নবী যেমন নিষ্পাপ, ১২ জন ইমামও হলো নিষ্পাপ। হুজুরের পরে প্রথম ইমাম হলেন হযরত আলী, দ্বিতীয় হলো হাসান হোসাইন, এইভাবে আসতে আসতে তাদের শেষ ইমাম পর্যন্ত। এটি হলো তাদের ইমামিয়া, এই জন্য বলা হয় তাদের। কোরআন সম্পর্কে তাদের মতবাদ হলো যে কোরআন বর্তমানে যেটা আছে এটা হলো হাফ কোরআন, আরো হাফ কোরআন তাদের ইমাম লাস্ট ইমাম জাফর সাদেক, জাফর সাদেক হাফ কোরআন নিয়ে পাহাড়ে আত্মগোপন করে আছে, কোরআনকে কমপ্লিট মানে না তারা। এবং আপনারা আশ্চর্য হবেন, শিয়াদের ইসলামী স্কুল যেগুলো আছে নিউ ইয়র্কে জেএফকে এয়ারপোর্ট দিক থেকে যখন শহরে ঢুকবেন, এয়ারপোর্ট পার হলেই হাতের ডাইনে হাইওয়ের ধারে গ্র্যান্ড সেন্ট্রালের ওখানে একটা বড় শিয়া স্কুল আছে। তারপরে আতিক ভাই তো জানার কথা, কুইন্স ব্লুভার্ডে আল রাজি স্কুল আছে। দেখেন এটা রেওয়ায়ত, স্যার আমি নিজে যেয়ে দেখে আসছি, তাদের স্কুলের গেটে কালেমা লেখা আছে। কালেমার মাঝে তারা লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আলিয়্যু ওয়ালিয়্যুল্লাহ। এটা হলো তাদের ফান্ডামেন্টাল কালেমা, মুসলমান হতে হলে এটি দরকার তাদের, ও আলিয়্যু ওয়ালিয়্যুল্লাহ। যে সুতরাং তারা কালেমার মধ্যেও পরিবর্তন করেছে, এই জন্য কোনোভাবেই তাদেরকে ইমামিয়াদেরকে নাজাতপ্রাপ্ত গ্রুপের অন্তর্ভুক্ত করে টেনে আনা যায় না। অধিকাংশ মুসলমানদের আমাদের এই সম্পর্কে সঠিক ধারণা নাই দেখে এখানে মিসকনসেপ্ট হয়ে যায় যে না বারো ইমাম যাদা বিশ্বাসী তারা সবাই চলে গেছে, নতুন করে না। ইমাম মেহেদির উপর তাদের বিশ্বাস আছে, কেয়ামতের আগে আসবে মেহেদি আলাইহি সালাতু সালাম। সেই জন্য অনেক ওলামায়ে কেরাম ইমাম মেহেদি না বলতে বলেন, তারা বলেন যে মাহদি আলাইহি সালাতু সালাম বানার জন্য। কারণ ইমাম বললেই অনেকটা মাইন্ড চলে যায় হলো তাদের ইমামের দিকে। ও তাদের আকিদা হলো তাদের শেষ ইমাম কোরআনের আরো ৩০ পারা আছে সেইটাকে নিয়ে পাহাড়ে আত্মগোপন করে আছে, পাহাড়ে হাইড করে আছে, মেবি সে কখনো কাম ব্যাক করবে, এই ধরনের তাদের বিশ্বাস আর কি। পোষ্যপুত্র মানে দুধ খাওয়ানো না, ওটা দুধ পাতা রেদাই পুত্র বল। হ্যাঁ দুধ, দেখেন দুধ পুত্র যেটা সেটাকে বলা হয় হলো রেদাই পুত্র। রেদাই পুত্রর সঙ্গে শরীয়তে কোনো বিধান নাই পর্দার। এবং যে সমস্ত আপন ভাই বৈমাত্রের হোক, নিজের পিতামাতার হোক, বৈমাত্র আর একটা জান কি মাত্র কয়, সৎ ভাই হোক, সৎ ভাইটাকে তো বৈমাত্র বলে, অথবা আপন ভাই হোক, তাদের সঙ্গে যেমন বিয়াব শাদি হারাম, কেউ যদি দুধ ভাই হয়ে থাকে, দুধ ভাইয়ের সঙ্গেও যতগুলো মানুষের আপন ভাইয়ের সঙ্গে বিয়ে হারাম, ওই দুধ সন্তানের সঙ্গে ততগুলো মানুষের হলো বিয়ে হারাম। বিয়ে যেখানে যেখানে হারাম সেখানে পর্দার বিধান নাই, সৎকন্যার সাথেও পর্দার বিধান নাই। জি জি, পর্দার বিধান নাই। সৎ যেমন মেয়ে মহিলার আগে বিয়ে হয়েছে, তারপরে সন্তান নিয়ে আর এক স্বামীর সঙ্গে বিয়ে হয়েছেন, এই দ্বিতীয় স্বামীর সঙ্গে এই সৎ ছেলে মেয়ের পর্দার কোনো বিধান নাই। অনুরূপভাবে স্বামীর যদি আগের সন্তানগুলো থাকে, তাহলে দ্বিতীয় মাতার জন্য এই সৎ সন্তানদের সঙ্গে পর্দার বিধান নাই। এটা হলো রেদাই সম্পর্ক বলে। এই সম্পর্কে যে প্রশ্ন করেছেন যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উষ্টির যুদ্ধে জঙ্গে জামালে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ অবলম্বন করেছিলেন, যার ফলে প্রশ্নকারী ভাই বলতেছেন, এটা কিন্তু আমি বলতেছি না, তিনি সঠিক আদর্শ থেকে সরে গেছেন, এরপরে তার থেকে আমরা হাদিস নেই কেন? দেখেন এই সম্পর্কে আলোচনা আপনাদের মসজিদে আমি একাধিকবার করেছি, সেই জন্য অতীতেরটা আপনাদের স্মরণ রাখলে আর এই প্রশ্ন জাগত না। সেটা হলো সাহাবায়ে কেরামকে ইতিহাসের মানদণ্ডে যদি আপনি যাচাই করতে যান আপনি মিস্টেক করবেন। সাহাবায়ে কেরামকে কোরআন এবং সুন্নার মানদণ্ড দিয়ে হলো যাচাই করা লাগবে। উষ্টির যুদ্ধে যে ঘটনা ভুল বোঝাবুঝির কারণে হয়েছিল উভয় পক্ষের দাবি সত্য ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাবিও সত্য ছিল, হযরতে আমিরে মুআবিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের পক্ষের দাবিও সত্য ছিল। এখন বলবেন যে দুই পক্ষের দাবি আবার সত্য হয় কেমনে? সেটা হলো তাদের এজতিহাদই ভুল ছিল। এজতিহাদের ভুলের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা নাজিল হয়, আল্লাহ করুণা করেন, ক্ষমা করে দেন। মুজতাহিদরা ইজতিহাদ করতে গিয়ে যদি সঠিক ইজতিহাদ করতে পারেন ডবল সওয়াব পান, আর যদি ভুল করেন তাহলে তারপরেও তারা হলে একটা রিওয়ার্ড পান, কারণ এই ইজতিহাদের পরিশ্রম কষ্ট করার জন্য। ইজতিহাদটা হযরত আলী যে সঠিক ছিলেন এটা আর কোরআন হাদিস দিয়ে প্রমাণ করতে হয় না। হযরতে আয়েশা সিদ্দিকা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাদের দাবিও যে উষ্টির যুদ্ধে সঠিক ছিল এইটা প্রমাণ করা লাগবে। যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশেদার একজন, তিনি সঠিক ছিলেন, এর মাঝে কোনো দলিল দেওয়ার প্রয়োজন নাই। প্রতিপক্ষ সঠিক ছিলেন কিনা, তাদের দাবিটা অমূলক ছিল কিনা, এইটা কোরআন হাদিস দিয়ে প্রমাণ করা লাগবে। যুদ্ধটার কেন্দ্রবিন্দু ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদ্রোহীরা শহীদ করে ফেলল। এই শাহাদতের কে কেন্দ্র করে হযরত আলী খলিফা হলেন, শাহাদতকে কেন্দ্র করে এই যুদ্ধ পর্যন্ত গড়িয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতার এক আয়াত নাজিল করেছেন। হুদাইবিয়ার যখন চূড়ান্ত সন্ধি হচ্ছিল, এর আগে প্রতিনিধি হিসাবে নবী আলাইহিসসালাতু ওয়াসালাম হযরত উসমানকে মক্কাতে পাঠিয়েছিলেন তাদের সঙ্গে আলোচনা করার জন্য। হঠাৎ করে খবর রটে গেল যে মক্কাবাসী বিশ্বাসঘাতকতা করে নবীর দূত উসমানকে শহীদ করে দিয়েছে। খবরটা মিথ্যা ছিল, তারা কোনো অশালীন আচরণ করেনি। এই খবর যখন রটে গেল তখনই নবী আলাইহিসসালাতু ওয়াসালাম বাবলা গাছের নিচে তো 1400 সাহাবার হাত সামনে নিয়ে হযরতের উসমানের রক্তের বিনিময় নেওয়ার জন্য বাইআতে রিদওয়ান, যেটা ইতিহাসে বলা হয় বাইআতে রিদওয়ান, গ্রহণ করেছিলেন। নবী আলাইহিসসালাতু ওয়াসালাম এই বাইআত গ্রহণের সময় সাহাবাদের কাছ থেকে নিজের হস্তকে প্রসারিত করেছিলেন। হস্তকে প্রসারিত করে সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলছিলেন যে তোমরা বলো তো কার হাতে বাইয়াত গ্রহণ করছো? সাহাবায়ে কেরাম বললেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। তিনি বললেন শুধু নবী মুহাম্মদের হাতেই তোমরা বাইয়াত গ্রহণ করো না, বরং আজকে তোমরা উসমানের হাতেও বায়াত গ্রহণ করছো, নবীর হাতের অদৃশ্য উসমানের হাতও আছে। হুজুর এ কথা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটু এগিয়ে দিয়ে আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আজকে নবীর হাতে যারা বায়াত গ্রহণ করছে হুদাইবিয়ার বাবলা গাছের নিচে, তারা শুধু উসমান এবং নবীর হাতেই বায়াত গ্রহণ করছে না, বরং আমি আল্লাহর হাতে তারা বায়াত গ্রহণ করছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে রয়েছে, আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলেন। এই আয়াতের দৃষ্টিকোণ থেকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের বিনিময় চাওয়া, নিতে যাওয়া, এটা হলো উম্মতের জন্য জরুরি। হযরত আলী যখন খলিফা হলেন, হযরত আমিরে মুআবিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা এই আয়াতকে সামনে রেখে হযরত আলীর কাছে এসে দাবি করলেন যে আপনি উসমানের হত্যাকারীদের প্রথম বিচার করেন, কারণ হযরত উসমানের রক্তের বিনিময়ে নেওয়ার জন্য নবী আলাইহিসসালাতু ওয়াসালাম বাইআতে রিদওয়ানের বায়াত গ্রহণ করেছিলেন। তারা দাবি করে বসলেন। হযরত আলী বললেন যে আমাকে কিছুদিন সময় দাও। তৎকালে তখন মুনাফেক আর মুসলমান এভাবে মিক্স হয়ে গেছে, কোনটা মুসলমান কোনটা মুনাফেক এটা নির্ণয় করা বড় কঠিন ছিল। সুতরাং এখন মুসলমান মুনাফেক মারতে গেলে, হত্যাকারী মারতে গেলে দেখা যাবে তরবারি কোনো সৎ নিরপরাধ মানুষের গলায়ও চালাতে হবে, তার দাবিও সত্য। এই নিয়ে হলো যুদ্ধের ঘটনা ঘটল। যুদ্ধের ঘটনা যখন ঘটল উভয়ের দাবি সঠিক, কারণ আয়াতের দৃষ্টিকোণ থেকে হযরত ওসমানের খুনের বিনিময়ে চাওয়া সঠিক। আবার যদি এখনই বিচার করতে যাওয়া যায় তাহলে কিছু মুসলমানও মারা পড়বে, হযরত আলীর যুক্তিও সঠিক। এটা কেমনে দুইজনের যুক্তি কেমনে সঠিক হয় আপনাদের দৃষ্টান্তও দিয়েছিলাম। ঘরের ভিতরে একটা ছোট বাচ্চা শুয়ে আছে, এই বাচ্চার উপরে একটা সাপ, বিষাক্ত সাপ ফনা তুলে আছে। ঘরের মাঝে একজনের লোক দাঁড়িয়ে আছে, তার হাতে লাঠি আছে, ইচ্ছে করলে বাড়ি দিয়ে সাপটা মারতে পারে, কিন্তু সাপ এই পজিশনে ফনা তুলে আছে যে সাপ মারতে গেলে বাচ্চাটাও মরে। এই পজিশনে জানালা দিয়ে দুজন কজন মানুষ বলতেছে, এই তুমি বাড়ি দাও না কেন? উনি বলতেছে বাড়ি দিলি তো বাচ্চাকে বাঁচানোর জন্য সাপ মারব, বাচ্চাও তো মারা যায়। তাহলে যারা বাইরের থেকে চিল্লাচ্ছে তারাও সঠিক, যিনি অপেক্ষা করতেছেন তিনিও সঠিক। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা হয়ে গেছে, ক্ষমতার লাঠি হযরত আলীর হাতে, মুনাফেকের ছত্র মুসলমানদের ছত্র ছায়ায় মুনাফেকরা আছে। এখন যদি মুনাফেককে মারতে যায় মুসলমানও মরে। হযরত আলী বলতেন যে বাড়ি দিমু কোন জায়গায়, বাড়ি দিলে তো এখন মুসলমানও মরে। আর হযরত আমিরে মাবিয়া আয়েশা বাইরের থেকে বলতেছেন তুমি বাড়ি দাও না কেন? ঘটনাটা এই ঘটছে। এই জন্য ইতিহাস এই ঘটনাকে মুজাদালা বলে না, মোকাতালা বলে না, মুশাজারাতে সাহাবা, সাহাবাদের মুশাজারা বলে। মুশাজারার অর্থ হল দুটি বড় গাছ একসাথে আছে, পাশাপাশি গাছ, প্রচণ্ড ঝড় সৃষ্টি হয়েছে, ঝড় আসছে, তখন দেখবেন যে ঝড়ের বাতাসের কারণে এক ডালের সঙ্গে আর এক ডাল গুতা লেগে ভেঙে গেল। ভেঙে গেল কিনা এখন আপনি কোন গাছকে দোষ দিবেন? দোষ দেওয়ার উপায় আছে, এই তুমি তুমি এই গাছের ডালকে কেন ভেঙে দিলা? দোষ দেওয়ার উপায় আছে, নাকি দমকা হাওয়াকে, এই ঝড়কে দোষ দেওয়া লাগবে? ওই সময়টাতে মুনাফিকিনরা, ইসলামের শত্রুরা মুসলমানদের সমাজের মাঝে এই ধরনের ফিতনার ঘূর্ণিঝড় চালাইছিল, যার ফলে এই ঘূর্ণিঝড়ের বাতাসে মুহাম্মাদী গাছের ডালের মধ্যে পরস্পর বাড়ি লেগে একটার দ্বারা আর একটা ভেঙে গেছে। মূল দোষ কি, এই গাছকে দোষ দিবেন নাকি দোষ দেওয়া লাগবে ঝড়ো হাওয়াকে, মুনাফেকদের? সেই জন্য ইতিহাস, যারা বিজ্ঞ ইতিহাসবিদ, তারা কেউ মুকাতালাতে সাহাবা বলে নাই, এই যুদ্ধকে সাহাবাদের মধ্যে যুদ্ধ বলে নাই, মুশাজারাতে সাহাবা। সাইক্লোনের কারণে, মুনাফেকদের সাইক্লোনের কারণে মুহাম্মাদী গাছের ডালের মধ্যে সংঘর্ষ লাগেছে, এই ওয়ার্ড দিয়ে তারা কতটুকু সতর্ক। এই জন্য সাহাবায়ে কেরামদের মাঝে বাহ্যিক কোনো ব্যাপার দেখে সাহাবায়ে কেরামকে কিন্তু কেউ মূল্যায়ন করা যাবে না, যদি করি এটা হলো ইমান বিধ্বংসী কার্যক্রম বলে গণ্য হবে। সাহাবায়ে কেরাম সাধারণ মানুষ না, আল্লাহ পাক তাদেরকে চুজ করে নিয়েছেন। যদি এই বিশ্বাস না থাকে তাহলে দোষটা আল্লাহর ঘরে দেওয়া হবে, আল্লাহ তার নবীর সহচর হিসাবে এমন মানুষদেরকে চুজ করলেন যাদের সম্পর্কে আল্লাহ পাকেরই জ্ঞান নাই। এ কথা দাঁড়ায় না অর্থ, আল্লাহ ইয়াজু বিল্লাহ, দোষটা আল্লাহর ঘরে যেয়ে পড়ে। এই জন্য সাহাবায়ে কেরামের দুই একটা মিস্টেক যেটাই হয়েছে আল্লাহর সাথে সাথে সেগুলো তারা ক্ষমা চেয়েছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার পূর্ণ বিশ্বাস কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং তালহাকে উভয়কে ক্ষমা করে দিয়ে আমাদেরকে জান্নাতে আবার একসাথে ভ্রাতৃত্ববোধ কায়েম করে আমরা এক জান্নাতে বন্ধু হিসেবে থাকতে পারবো। কিন্তু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিপক্ষ ছিলেন, এই জন্য এগুলো শুধু ইতিহাস দিয়ে যাচাই করা যাবে না, কোরআন হাদিসের আয়না দিয়ে এগুলো যাচাই করার। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন বোঝার, আমল করার। ওয়াখির দাওয়ান আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়্যানা রাব্বানা ফিস সালাম, তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. توفنا مسلما وألحقنا بالصالحين. إله العالمين رب العالمين তুমি চেয়ে দেখো আমরা কতগুলি গুণাগার বান্দা বান্দি মিলে দীর্ঘ সময় দিন সম্পর্কে ভাঙাচোরা আলোচনা করে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি। রব্বুল আলমিন মেহরবানি করে আমাদের জীবনের গুণাগুলা মাফ করে দিও। রব্বুল আলমিন কোরআন বোঝার মতো, আলোচনা করার মতো, শোনার মতো যোগ্যতা আমাদের কারোই নাই। না জানি কত বেয়াদবি ভুল ত্রুটি হয়েছে, মেহরবানি করে সমস্ত বেয়াদবি ভুলগুলা মাফ করে দিও। আল্লাহ এর সব হাদিয়াটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে তাজিদারে মদিনা নবী আলাইহিসসালাতুয়াসসালামের রওজায় থারে পৌঁছে দিও। আল্লাহ জান্নাতুল বাকি সহ দুনিয়ার আনাচে কানাচে যত সাহাবা তত তাবেঈন তাবে তাবেঈন আইমাম মুজতাহিদিন, আল্লাহ যত আউলিয়া আল্লাহ মাটির নিচে শুয়ে আছেন তাদের আরওয়া পাকের হাদিয়াকে পৌঁছে দিও। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন পাড়া প্রতিবেশী যারা কবরবাসী হয়ে গেছেন তাদের আরওয়া পাকের হাদিয়াকে পৌঁছে দিও। আল্লাহ আমাদের মাঝে যারা বিমারগ্রস্ত লোক আছে আল্লাহ তাদের সবাইকে সাফাই কুল্লা আজিলাত করে দিও। আল্লাহ বিশেষ করে যাদের নাম নেওয়া হয়েছেন তারা তিনজনই কঠিন অসুস্থ। রব্বুল আলামিন আল্লাহ তুমি তো ওই আল্লাহ যেই আল্লাহ অসুস্থকে সুস্থ করতে পারো, আল্লাহ তুমি তো ওই আল্লাহ যিনি মৃতকে জীবিত করতে পারো। রব্বুল আলামিন মেহরবানি করে ওনাদের সবাইকে তুমি সুস্থ করে দিও, দারুশ শেফা থেকে শেফা দিয়ে দিও, ডাক্তার ছাড়া মেডিসিন ছাড়া মাধ্যম ছাড়াই তুমি ভালো করে দিও। রব্বুল আলামিন আমাদের যাদের যে পেরেশানি আছে সেই পেরেশানি দূর করে দিও। আল্লাহ তুমি আমাদের সবার আকীদা বিশ্বাসকে তুমি সহি করে দিও। আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদের আমল করে কি সুন্নাত মোতাবেক বানিয়ে দিও। আল্লাহ তমাম দুনিয়ার মুসলমানদেরকে তুমি এক ও নেক বানিয়ে দিও। আল্লাহ তমাম দুনিয়ার মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো, জালেমের জুলুম থেকে হেফাজত করো, জালেমদেরকে হেদায়ত দিয়ে দিও। হেদায়ত ভাগ্যে না থাকলে তুমি তাদেরকে ধ্বংস করে জমিনকে জুলুম মুক্ত করে দিও। রব্বুল আলামিন মনে বড় সাত জাগে দেখে যেতে চাই যে আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমত কায়েম হয়েছে। রব্বুল আলামিন আল্লাহ নবী আসবে না এ ঘোষণা তো তুমি দিয়েছ, কিন্তু ওমরের মতো শাসক আসবে না, ওমর বিন আব্দুল আজিজের মতো শাসক আসবে না এই ঘোষণা তো তুমি দাও নাই। রব্বুল আলামিন মুসলিম জাতিকে হযরত ওমরের মতো, ওমর বিন আব্দুল আজিজের মতো, মোহাম্মদ বিন কাসেমের মতো, সুলতান মাহমুদ গজনবীর মতো, সালাহউদ্দিন আইয়ুবীর মতো একজন নেতা মুসলিম জাতিকে তুমি ভিক্ষা দিও আল্লাহ, যার নেতৃত্ব তমাম জাহানের মুসলমান সমস্ত মতবিরোধ ভুলে গিয়ে এক ও নেক হয়ে যেতে পারে সে তৌফিক দান করো। আল্লাহ তুমি এই মসজিদখানাকে কবুল ও মঞ্জুর করো। এই মসজিদের জন্য শুরু থেকে আজ পর্যন্ত যারা শ্রম দেন, সময় দেন, টাকা পয়সা দেন, আল্লাহ যারা নামাজ পড়েন, যারা দান দক্ষিণা করেন, যারা মেহমানদারি করেন, ইয়া আল্লাহ সবার জন্য এই মসজিদকে নাজাতের উসিলা বানা দিও। তোমার ঘরের ঋণকে জলদি জলদি তুমি শোধ করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ এই মসজিদকে অত্র অঞ্চলের জন্য তুমি আল্লাহ একটি পূর্ণাঙ্গ ইসলামিক সেন্টারে তুমি রূপান্তরিত করে দিও। রব্বুল আলামিন মদিনাতু তাইয়্যিবার মতো ইয়া আল্লাহ তুমি ইয়াল্লাহ মা হাওয়াল এবং পরিবেশ এখানে কায়েম করে দিও। ইয়াল্লাহ যারা যারা প্রত্যেক দিন মেহমানদারির ব্যবস্থা করেন তাদের মেহমানদারিকে কবুল ও মঞ্জুর করো। আজকে যিনি মেহমানদারির ব্যবস্থা করেছেন তাদের এই হসপিটালিটিকে তুমি কবুল ও মঞ্জুর করো। এর উসিলায় কামাই রুজির মাঝে বরকত দান করো। ইয়াল্লাহ তার ইয়াল্লাহ কিয়ামতের মুসিবতের দিন সারাবান তহুরা দিয়ে মেহমানদারি করো। পিতৃকুল মাতৃকুল সবার কবরে আজাব মাফ করে দিও। ওসল্লিল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলি ওয়া আসহাবি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহাম।